আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরও স্টোরির জন্য দেখুন sbs.com.au/bangla।
ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন আইআরবির চৌকির পর এবার হিংসাদীর্ণ মণিপুরে হামলা হয়েছে চুরাচাঁদপুর জেলা পুলিশ সদরে। অবাধে ভাঙচুরের পাশাপাশি হামলা হয়েছে পাশের জেলা শাসকের কার্যালয়ে। হামলার সময় পুলিশের সঙ্গে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, আহত অন্তত 30 জন। প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন দুষ্কৃতীরা সংখ্যায় ছিলেন কয়েকশো। তারা পুলিশ সুপারের দপ্তরে মোতায়েন র‍্যাফ জওয়ানদের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। অন্যদিকে কৃষকরা উপকৃত হবেন এমন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ফের শুরু হওয়া কৃষক বিক্ষোভের আবহে এমনটাই মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হরিয়ানার রেওয়ারির জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, কৃষকদের ঋণ দেওয়ার বিষয়ে তিনি মোদি গ্যারান্টি দিয়েছিলেন, কিন্তু ব্যাংক তাদের ঋণ দেয়নি, কিন্তু তারা কৃষকদের ঋণ দেওয়ার গ্যারান্টি দিচ্ছেন। উল্লেখ্য, কেন্দ্রের কাছে নিজেদের দাবি দেওয়ার কথা পৌঁছে দিতে ফের দিল্লি চলো যাত্রা শুরু করেছেন কৃষকরা। উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানা, মূলত এই তিন রাজ্যের কৃষকরাই এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিক্ষোভে যোগ দিয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 350টি কৃষক সংগঠন। কৃষকদের দাবি, ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা দিতে হবে সরকারকে, একই সঙ্গে সমস্ত কৃষি ঋণ মুকুব করতে হবে। এর মধ্যে কৃষক আন্দোলনের জেরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমানা। এদিকে কেন্দ্রীয় সরকার দেশের খাদ্য সরবরাহকারীদের প্রতি একনায়কতান্ত্রিক মনোভাব দেখাচ্ছে, এমনই মন্তব্য করেছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। শুধু তাই নয়, রাহুল গান্ধী তাদের আশ্বাস দিয়েছেন কংগ্রেস কৃষকদের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এর মধ্যে আবার কোন রাজনৈতিক দল গত 5 বছরে কোন শিল্প সংস্থার কাছ থেকে কত টাকা চাঁদা পেয়েছে তা মার্চ মাসেই প্রকাশ্যে আসতে চলেছে। আর সুপ্রিম কোর্টের এই রায়ের পর বিজেপি বিরোধী শিবিরের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার নির্বাচনী বন্ড চালু করার পর থেকে তার সব থেকে বেশি ফায়দা তুলেছে বিজেপি। বিজেপির নেতা রবিশঙ্কর প্রসাদ যুক্তি দিয়েছেন, সংস্কারমুখী পদক্ষেপ হিসেবে নির্বাচনী বন্ড এনেছিল কেন্দ্রীয় সরকার।
This decision was undertaken for a very laudable objective, to bring in transparency in electoral funding.
মূলত নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং নির্বাচনে নগদ টাকার ব্যবহার রুখতে ওই পদক্ষেপ করা হয়েছিল। তাছাড়া কিছু দাতা তাদের নিজেদের পরিচয় গোপন করার পক্ষে ছিলেন, তাদের কথা ভেবেই বন্ড নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার। ওদিকে আবার লোকসভা ভোটের আগে কংগ্রেসকে স্বস্তি দিয়েছে আয়কর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালের রায়। দলের আইনজীবী সেলের নেতা বিবেক তাংখা দাবি করেছেন, দিল্লি আপিল ট্রাইব্যুনাল বেঞ্চ জানিয়েছে আয়কর দপ্তর তাদের দলের কোন অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে না। এর আগে কংগ্রেসের নেতা অজয় মাকিন অভিযোগ করেছিলেন, যুব কংগ্রেস সহ শাখা সংগঠনগুলোর কাছে আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে 210 কোটি টাকা জরিমানার দাবি জানানো হয়েছে। বেআইনিভাবে পদক্ষেপ করে আয়কর দপ্তর কংগ্রেসের 4টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। অজয় মাকিনের এই অভিযোগের কয়েক ঘন্টা পরেই রাজ্যসভার সাংসদ বিবেক তংখা জানান, ট্রাইব্যুনালের দিল্লি বেঞ্চ জানিয়েছে ওই অ্যাকাউন্টগুলোতে লেনদেনে এখন আর কোনো বাধা নেই। তিনি বলেন, ট্রাইব্যুনালকে বলা হয়েছিল এমন হলে কংগ্রেস আসন্ন লোকসভা ভোটে অংশ নিতে পারবে না। বিবেক তংখা বলেছেন,
We will not be able to take up any expenditure whatsoever, whether it is movement of vehicles, people, yatras, anything at all connected with these elections. The court heard me with for some time. It also, I said, we have very good case on facts. We had filed a return on time. It is being misconstrued and only on for that reason we can't be punished disproportionately.
এবার পশ্চিমবঙ্গের খবর। ঘাটালের তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বাংলা সিনেমার নায়ক দেবকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। 21 ফেব্রুয়ারি তাকে দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, গরু পাচার কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় বাংলা ছবির নায়ক এবং প্রযোজক দেবের নাম উঠে এসেছে। তার প্রযোজিত ছবিতে গরু এবং কয়লা পাচারের টাকা বেআইনিভাবে লগ্নি করা হয়েছে এমন অভিযোগ উঠেছে, যদিও কদিন আগেই এসব অভিযোগ অস্বীকার করেছেন নায়ক এবং সাংসদ দেব ওরফে দীপক অধিকারী।
কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, আমি শুধু রাজনীতি নয়, আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়। আমি 5 কোটি টাকা যদি 10 বছর দিয়ে নিয়ে বসে থাকি, ইডি আমার কিছু বলবে না 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য। আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমার মনে হয় না আমি কোনো দল জয়েন করতে পারবো, সেটা আমার রক্তের মধ্যে নেই। এইটাই হয়তো আজকের দিনে রাজনীতি। আর এই রাজনীতি রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না।
উল্লেখ্য, এর আগে 2022 সালের 15 ফেব্রুয়ারি দেবকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল গোয়েন্দা সংস্থা সিবিআই। কলকাতায় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। দেবের এই তলব নিয়ে তার দল তৃণমূল কংগ্রেস সরব হয়েছে, আর রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তার পাশে দাঁড়িয়েছেন আরেক নায়ক মিঠুন চক্রবর্তী।
আমি এই ব্যাপারে কিছু অজ্ঞাত, আমি এত জানি না, মাত্র আপনি বললেন শুনে শুনলাম। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমার মনে হয় না দেব ওই ধরনের ছিল পার্সোনালি স্পিক, কিন্তু যেহেতু এটা সংস্থা সে তার অফিসিয়াল ডিউটি করছে।
এর মধ্যে আবার যাদবপুরের তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বাংলা সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তিনি সাংসদ পদ ছাড়ার কথা জানিয়ে দিয়ে এসেছেন। বিধানসভা থেকে বেরিয়ে মিমি বলেছেন তিনি লোকসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না, তবে মুখ্যমন্ত্রী এখনো সে ইস্তফাপত্র গ্রহণ করেননি। মিমি চক্রবর্তী বলেছেন,
গালাগাল র্যান্ডম গালাগাল, মানে তুমি কারো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করিনি, কিন্তু তাও গালাগাল খেতে হয়তো। আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয়, বাট আমার জন্য এটা অনেক বড় রিজন। আই এম নট আ পলিটিশিয়ান, নট উইল আই এভার বি আ পলিটিশিয়ান। আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি, আর আপনারা জানেন যে আমি কোনো দিন কারো এগেনস্টে নেভার, নিজের দল তো ছেড়েই দিন, অন্য দলের এগেনস্টেও কোনো দিন কোনো খারাপ কথা বলিনি, কিন্তু খারাপ কথা শুনেছি। কিন্তু আমি খারাপ কথাটা কেন শুনি, আমি কি কিছু খারাপ কাজ করেছি?
ওদিকে আবার তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি। ইডি সূত্রে খবর, বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার একটি মামলায় আজ সোমবার তাকে তলব করা হয়েছে দিল্লিতে, যদিও মহুয়া মৈত্র জানিয়েছেন তিনি কোনো সমন পাননি। এর মধ্যে বাংলাদেশ এবং সুন্দরবন লাগোয়া সন্দেশখালীতে মহিলাদের ওপর যৌন নির্যাতন এবং অনগ্রসর শ্রেণীর মানুষের ওপর অত্যাচার ও জমি দখলের অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্রপতি শাসন জারি জরুরি হয়ে পড়েছে বলে রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিয়ে দাবি করেছেন এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার। পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ বলে অভিযোগ করে তার দাবি, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। বস্তুত সন্দেশখালী নিয়ে রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এখন বেশ অস্বস্তিতে, রোজই গন্ডগোল হচ্ছে। বিরোধী বিজেপি, কংগ্রেস, সিপিএম বা মানবাধিকার সংগঠন কাউকে সেখানে ঢুকতে দিচ্ছে না পুলিশ। আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কায়। বিরোধীদের অভিযোগ, শাসক দলের নেতা বলে পুলিশই মূল অভিযুক্ত শেখ শাজাহান এবং তার সঙ্গী সাথীদের গ্রেপ্তার করছে না। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছেন,
তার আদরের আলালের দুলাল শাহজাহান ধরা পড়বে না। পুলিশের আশ্রয়ে সন্দেশখালীতে সর্বেডিয়া থেকে ধামাখালীর মধ্যে ঘেরির মধ্যে তাকে রাখা হয়েছে, পুলিশ প্রোটেকশনে তাকে রাখা হয়েছে। এই মামলা যদি কলকাতা হাইকোর্ট সিবিআই কে ট্রান্সফার না করে বা এনআইএ কে ট্রান্সফার না করে, শাহজাহান অধরাই থেকে যাবে, ধরা পড়বে না।
পাল্টা সন্দেশখালীতে স্থানীয় মহিলাদের ওপর যৌন নির্যাতনের কোনো অভিযোগ নেই, অসত্য তথ্য ছড়ানো হচ্ছে, এমনটাই দাবি করা হয়েছে রাজ্য পুলিশের তরফে। তাদের বক্তব্য, এক মহিলা ডিআইজির নেতৃত্বে পুলিশের 10 সদস্যের তদন্তকারী দল এলাকায় পরিদর্শনে গিয়ে সেরকম কোনো অভিযোগই পায়নি। স্বভাবতই তোপ দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সন্দেশখালী আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা ভাষা আছে। 7-8 বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে, কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন।
যদিও সন্দেশখালী কাণ্ডে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, একই সঙ্গে মূল অভিযুক্ত শেখ শাহজাহান শিবু সর্দারদের বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নয় তারও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। সন্দেশখালীতে নির্যাতিতাদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেছেন, আর শেষ খবর, পশ্চিমবঙ্গের এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে পড়ার সময় প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতেন, মাইনে পেতেন 60 টাকা। সেই স্কুল উঠে যেতে বসেছিল নবকলেবরে সেই ভবানীপুরের মনমথনা স্কুলের পাঁচতলা স্কুল ভবনের উদ্বোধন করেছেন আজকের মুখ্যমন্ত্রী। আর সেখানেই নিজের দিদিমণি বেলার গল্প শুনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন ফার্স্ট ইয়ারে পড়ার সময় সকালে কলেজ করে এখানে পড়াতে আসতেন, কিভাবে আসতেন তাও বলেছেন মুখ্যমন্ত্রী।
আমি যখন এই স্কুলে পড়াতাম তখন আমি ফার্স্ট ইয়ারের ছাত্রী, মানে আমার সাথে স্টুডেন্টদের গ্যাপ ছিল ওই 5-6 বছরের আর কি, প্রায় আমিও স্টুডেন্ট ছিলাম সেই সময়। বাট সেই সময় একটা হাত খরচা চালানোর জন্য বাবা সবাই মারা গেছে, এই চাকরিটা পেয়ে গেলাম, তখন মাইনে দিত 60 টাকা, ক্লাস 8 পর্যন্ত ছিল। তখন আমি সকালবেলায় কলেজ করে এসে এখানে পড়াতাম, আর ছাত্রছাত্রীরা আমার কাছে সবচেয়ে বেশি মার্কস পেত, এই জন্য ওরা আমায় খুব ভালোবাসত।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কয়েক বছর আগে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে পুজো দেখতে বেরিয়েছিলেন ভবানীপুরের এই জায়গায়, গাড়ি দাঁড় করিয়ে বলেছিলেন এই স্কুলে তিনি পড়াতেন, তারপরেই তারাই সব খোঁজ খবর নিয়ে স্কুলটাকে নতুন করে গড়ে তোলেন। আর তারপরেই তার চক্ষুদানে অঙ্গীকার করা রয়েছে স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে তা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যখন মারা যাবেন তখন যেন সবার মনে থাকে তার চোখ দুটো দান করা হয়েছে।
এরকম স্টোরি আরও শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।